বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن সদকুল।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকুরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শনিবার 15 মে, 1 জ্যৈষ্ঠ এবং ফার্সি 25 উর্দিবেহেশত, রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টে 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstore.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত, ইসরায়েল আর কত অপরাধ করলে OIC জরুরি বৈঠক করবে জানতে চায় ইরান। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে ভারতে করোনা পরিস্থিতি মোকাবেলায় পশ্চিমবঙ্গে 15 দিনের নিষেধাজ্ঞা জারি। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কলকাতা থেকে আব্দুল হাকিম। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন ইরান ভ্রমণ, এরপর থাকবে কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস, সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের একই পরিবারের 8 শিশু শহীদ, আল জাজিরা টিভি চ্যানেলের কার্যালয় ধ্বংস, যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে হামাস। ফিলিস্তিন সংকট সত্ত্বেও ভিয়েনায় ইরান বিষয়ক সংলাপ চলবে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। বাংলাদেশে 4 দলীয় জোটের সময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী স্বজনদের দাফন করতে পারেননি, ওবায়দুল কাদেরের দাবি। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে CRPF ক্যাম্প টার্গেট করে অজ্ঞাত গেরিলাদের পেট্রোল বোমা হামলা। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বিমান হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একই পরিবারের অন্তত 8 শিশু শহীদ হয়েছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা মান জানিয়েছে আজ খুব ভোরে ইহুদিবাদী ইসরায়েল গাজার আশাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালালে এক পরিবারের ওই 8 শিশু এবং ওই পরিবারের অন্য 2 মহিলা শহীদ হন। বিমান হামলায় ফিলিস্তিনিদের বাড়িটি ধ্বংস হয় এবং 15 জন আহত হন। ইহুদিবাদী বাহিনী কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ওই বাড়িতে বিমান থেকে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েল গত সোমবার থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করেছে এবং এ পর্যন্ত অন্তত 140 জন শহীদ হয়েছেন, যার মধ্যে 39টি শিশু ও 22 জন নারী রয়েছেন। ইসরায়েলে আগ্রাসনে এ পর্যন্ত প্রায় 1,000 ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজায় কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার কার্যালয় সহ একটি ভবন আজ ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ভবনটিতে অ্যাসোসিয়েটেড প্রেস বা AP-র কার্যালয় ছিল, এছাড়া সেটি আবাসিক ভবন হিসেবেও ব্যবহার করা হচ্ছিল। হামলায় কোনো ক্ষয়ক্ষতির বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও জানা সম্ভব হয়নি। আজ ইসরায়েলি জঙ্গি বিমান থেকে উচ্চ ধ্বংস ক্ষমতা সম্পন্ন বোমা ফেলা হয় ভবনটিতে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বোমা হামলার পর ভবনটি মাটিতে ভেঙে পড়েছে, ভবনটির ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে পড়েছে। গাজার ওই ভবনের কার্যালয়ে 11 বছর ধরে কর্মরত ছিলেন আল জাজিরার সাংবাদিক সাফাওয়াত আল খালুত। তিনি ভবনটিতে হামলা প্রসঙ্গে বলেছেন, 2 সেকেন্ডের মধ্যেই ভবনটি মাটির সঙ্গে মিশে যায়। তিনি বলেন, আমি 11 বছর ধরে সেখানে কাজ করছি, আমি অনেক ঘটনা ভবনটি থেকে কভার করেছি, আমরা ব্যক্তিগত পেশাদার জীবন যাপন করেছি, 2 সেকেন্ডের মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, ইহুদিবাদ ইসরায়েলের বর্বর আগ্রাসনের মুখে তার সংগঠন তেল আবিবের উপর রক্তক্ষয়ী পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধের নিয়ম ভালোভাবে প্রতিষ্ঠা করে দিয়েছে। তিনি বলেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলের যে কোনো হামলার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। হামাস চলমান সংঘাতে গোলার জবাবে গোলা, শহরের বদলে শহর এবং ক্ষেপণাস্ত্রের জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে সমীকরণ বদলে দিতে পেরেছে। ইরানের তাসনিম নিউজকে দেয় এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন হামাসের এই মুখপাত্র। ফাউজি বারহুম বলেন, হামাস যোদ্ধারা তেল আবিব লক্ষ্য করে মাত্র 3 মিনিটের মধ্যে 150টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি ছিল ইহুদিবাদী ইসরায়েলের জন্য নজিরবিহীন ঘটনা। তিনি বলেন, ইসরায়েলের সেনারা চলমান সংঘাত স্বল্প মেয়াদে শেষ করবে, কিন্তু তারা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে দীর্ঘমেয়াদী সংঘাতের ধারণা দেওয়ার চেষ্টা করছে। তবে যত দীর্ঘ হোক সংঘাত, তাতে কিছু আসে যায় না, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। ইসরায়েল ফিলিস্তিন চলমান সংকটের কারণে আমেরিকাকে চলমান ভিয়েনা সংকট থেকে বেরিয়ে আসার যে আহ্বান রিপাবলিকান নেতারা জানিয়েছিলেন, বাইডেন প্রশাসন তা প্রত্যাখ্যান করেছে। রিপাবলিকান সিনেটররা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি পাশবিকতাকে সমর্থন করে ভিয়েনায় চলমান ইরান বিষয়ক সংলাপ থেকে আমেরিকাকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সে আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, ভিয়েনা সংলাপ চলবে। তিনি গতকাল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন যে হামাস গাজা থেকে ইসরায়েলে হামলা চালানোর জন্য দূরপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করছে সেগুলোর প্রযুক্তি ইরানের কাছ থেকে সংগ্রহ করার বিষয়টি মাথায় রেখে আমেরিকা এর প্রতিবাদে ভিয়েনা থেকে সরে আসবে কিনা। উত্তরে ব্লিংকেন বলেন, হামাসের সামরিক সক্ষমতায় ইরানের হাত আছে কিনা সে বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে চান না, তবে ভিয়েনা সংলাপ চলবে কারণ বাইডেন প্রশাসন ইরানকে পরমাণু অস্ত্র হস্তগত করতে দিতে চায় না। ফিলিস্তিন ইসরায়েল সংকটে ইহুদিবাদীদের প্রতি সংহতি প্রদর্শন করে অস্ট্রিয়ার বিভিন্ন সরকারি দপ্তরে ইসরায়েলি পতাকা উত্তোলন করা হয়েছে। এ ঘটনাকে লোমহর্ষক ও বেদনাদায়ক বলে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু আলোচনার প্রধান আলোচক সাইয়েদ আব্বাস আরাকচি গত রাতে এক বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে বলেন যে অবৈধ রাষ্ট্রটি মাত্র কয়েকদিনের ব্যবধানে অসংখ্য নারী ও শিশুসহ শতাধিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করতে পারে, সেটির পতাকা অস্ট্রিয়ার সরকারি অফিসে উত্তোলনের ঘটনা সত্যিই লোমহর্ষক ও বেদনাদায়ক। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় বাড়িঘরে যেতে পারেনি, সেই ইতিহাস বেশিদিন আগের নয়। বিস্তারিত জানাচ্ছেন গাজী আব্দুর রশিদ তার ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় বাড়ি ঘরে যেতে পারেনি, সেই ইতিহাস বেশিদিন আগের নয়। বিএনপির আমলে মা বাবা মারা গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামের বাড়ি যেতে পারেনি, দাফন কাফনের শেষ সুযোগটুকুও দেয়া হয়নি। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদের নামাজ পড়া অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল। বিএনপির আমলে নির্যাতনের পুনরাবৃত্তি ঘটানোর কোনো নজির স্থাপন করেনি শেখ হাসিনা সরকার। আজ রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজ সকালে বলেছেন, খালেদা জিয়ার তো হাসপাতালে নয়, কারাগারে ঈদ উদযাপন করার কথা ছিল, কারণ তিনি তো দণ্ডপ্রাপ্ত আসামি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে কারাগার থেকে মুক্তি দিয়েছেন শাস্তি স্থগিত রেখে। এজন্য বিএনপির উচিত আমাদের নেত্রীকে ধন্যবাদ দেয়া।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী 23 মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সংক্রমণ পরিস্থিতি ও ভারতের অবস্থা বিবেচনায় নিয়ে বাড়তি সতর্কতার অংশ হিসেবে বিধিনিষেধ বাড়ানো হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথমে গত 5 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে সরকার, এরপর দফায় দফায় তা বাড়ানো হচ্ছে। জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলারা আধাসামরিক বাহিনী সিআরপিএফ ক্যাম্প টার্গেট করে পেট্রোল বোমা হামলা চালিয়েছে। কলকাতা থেকে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলারা আধাসামরিক বাহিনী সিআরপিএফ ক্যাম্প টার্গেট করে পেট্রোল বোমা হামলা চালিয়েছে। গতকাল দিবাগত শুক্রবার রাতে শ্রীনগরের ডাউনটাউন এলাকায় সরাব কদল এলাকায় সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে অজ্ঞাত গেরিলারা পেট্রোল বোমা নিক্ষেপ করে। আক্রমণে অবশ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সমস্ত জওয়ানরা নিরাপদে রয়েছেন। গণমাধ্যমে প্রকাশ ওই হামলার সিসিটিভি ফুটেজে প্রকাশ, একজন মুখোশধারী ব্যক্তি একে একে দুটি পেট্রোল বোমা সিআরপিএফ জওয়ানদের ক্যাম্পের দিকে নিক্ষেপ করছে। হামলাকারীদের সন্ধানে রাত থেকে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলাকালীন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করা হয়েছে এবং শীঘ্রই হামলাকারীকে গ্রেপ্তার করা হবে। কিন্তু ওই আক্রমণের ঘটনায় আবারও নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। গণমাধ্যম সূত্রে প্রকাশ, ওই ঘটনার পরপরই আধাসামরিক বাহিনী সিআরপিএফ, সেনাবাহিনী ও পুলিশের টিম সেখানে পৌঁছে হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে, কিন্তু এতে কিছুই পাওয়া যায়নি। আজ সকালে ফের নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি চালিয়েছে। হামলাকারীদের সন্ধানে সংশ্লিষ্ট এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে পুলিশ বলছে যে তারা তাদের তথ্য ব্যবস্থা সক্রিয় করেছে। যারা ক্যাম্পে আক্রমণ করেছিল শীঘ্রই তাদের সন্ধান পাওয়া যাবে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মদ আলী আল হুথি সৌদি আরবের উদ্দেশ্যে বলেছেন, আপনারা ইয়েমেনে বোমা বর্ষণ ও আগ্রাসন বন্ধ করে দখলদার ইসরায়েলে হামলা করুন, তাহলে আমরা আর পাল্টা জবাব দেব না। ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলের অব্যাহত হামলার বিরুদ্ধে মুসলমানদের জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তার প্রতি ইঙ্গিত করে তিনি আজ একথা বলেন। মোহাম্মদ আলী আল হুথি আরও বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও আগ্রাসনের বিষয়ে সৌদি আরব কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কোনো পদক্ষেপই তাদের পক্ষ থেকে লক্ষ্য করা যাচ্ছে না। এ অবস্থায় আমি সৌদি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ইয়েমেনে বোমা হামলার বদলে ইসরায়েলে কয়েকটি বোমা ফেলুন। আপনারা যদি এটা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের পাল্টা হামলা বন্ধ করে দেব। আলী আল হুথি আরও বলেন, ইসরায়েলে বোমা বর্ষণ করলে আমরা আপনাদের উপর আর হামলা চালাব না, এমনকি আমরা আপনাদের হামলা অব্যাহত থাকলেও আমাদের পাল্টা অভিযান বন্ধ রাখব। রাশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে আমেরিকা ও চেক প্রজাতন্ত্রকে অবন্ধুসুলভ রাষ্ট্র ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের আওতায় দেশ দুটির উপর রাশিয়া এমন কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে যার কারণে তারা স্থানীয় লোকজনকে তাদের কূটনৈতিক মিশনের জন্য নিয়োগ দিতে পারবে না। গতকাল তাদের সরকারি ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে যে আমেরিকা এবং চেক প্রজাতন্ত্র রাশিয়ার ক্ষেত্রে অবন্ধুসুলভ রাষ্ট্রের মতো তৎপরতা চালাচ্ছে। এই তৎপরতা রাশিয়ার জনগণ ও রুশ প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। আমেরিকা এবং চেক প্রজাতন্ত্র সহ বেশ কয়েকটি দেশকে অবন্ধুসুলভ রাষ্ট্র ঘোষণা করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে একটি ডিক্রিতে সই করেছেন। এই সিদ্ধান্তের আওতায় চেক প্রজাতন্ত্র তাদের কূটনৈতিক মিশনের জন্য 19 জনের বেশি স্থানীয় কর্মী নিয়োগ দিতে পারবে না। আমেরিকার ক্ষেত্রে সিদ্ধান্ত আরও কঠোর, তারা রাশিয়ার কোনো স্থানীয় নাগরিককে তাদের কূটনৈতিক মিশনের জন্য নিয়োগ দিতে পারবে না। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক টাস্কফোর্সের মহাসচিব আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল আর কত অপরাধ করলে মুসলিম দেশগুলোকে নিয়ে গঠিত ওআইসির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক দপ্তরের মহাসচিব আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল আর কত অপরাধ করলে মুসলিম দেশগুলোকে নিয়ে গঠিত ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। অধিকৃত ফিলিস্তিন, বিশেষ করে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অপরাধযোগের বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেছেন। আলী বাকেরি কানির এই বক্তব্য কেবলই একটি প্রশ্ন নয়, বরং তিনি এমন এক তিক্ত বাস্তবতার দিকে ইঙ্গিত করেছেন যা সম্প্রতি গাজা ও কুছ শহরে আমরা দেখতে পাচ্ছি। ইসরায়েল গাজায় যে বর্বরোচিত হামলা চালাচ্ছে তা মানবতা বিরোধী যুদ্ধাপরাধ এবং বংশ নিধনযজ্ঞ ছাড়া আর কিছুই নয়। দখলদার ইসরায়েল বর্তমান যুগের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র দিয়ে গাজার আবাসিক এলাকা একের পর এক ধ্বংস করে চলেছে। বড় বড় শহরে বোমা হামলা চালিয়ে এক জায়গায় নারী, শিশু, বয়স্ক মানুষকে হত্যা করছে। গাজার পানি, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের মাত্রা এতটাই ছাড়িয়ে গেছে যে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার হয়ে পড়েছে। তারা সর্বনিম্ন যে কাজ করতে পারে সেটা হচ্ছে মুসলিম ফিলিস্তিনিদের সমর্থনে ওআইসির জরুরি বৈঠক ডাকা, যাতে তারা গাজায় ইসরায়েলের অপরাধযজ্ঞের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারে। বাস্তবতা হচ্ছে কয়েকটি আরব দেশের নতজানু নীতি এবং তাদের সমর্থনের কারণে দখলদার ইসরায়েল ও আমেরিকা বেপরোয়া হয়ে উঠেছে। ফিলিস্তিন বিরোধী এই চক্রটি মুসলিম বিশ্বের প্রধান সমস্যা হিসেবে ফিলিস্তিন ইস্যুটিকে ম্লান করে দেওয়ার চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা ডিল অব দ্য সেঞ্চুরি পরিকল্পনা তুলে ধরেছে এবং ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, ইসরায়েল প্রথম থেকেই অধিকৃত ফিলিস্তিনকে সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত করেছে। মোট কথা, মানবাধিকারের দাবিদার ইউরোপ সহ পাশ্চাত্যের দেশগুলো দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি অপরাধযোগ্য দখলদারিত্ব ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী কিভাবে উপেক্ষা করে চলেছে সেটাই এখন প্রশ্ন। এ অবস্থায় কেবল মুসলিম দেশগুলোকেই ফিলিস্তিনিদের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলা করতে আগামীকাল সকাল 6টা থেকে 30 মে রোববার সন্ধে 6টা পর্যন্ত নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। এ সম্পর্কে এবারে শুন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের প্রতিবেদন।
ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলা করতে আগামীকাল 16 মে রোববার সকাল 6টা থেকে 30 মে রোববার সন্ধে 6টা পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়েছে। আজ শনিবার রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা করেন। মুখ্য সচিব বলেন, ওই সময়ের মধ্যে সব স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সব সরকারি বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দপ্তর বন্ধ থাকবে। শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে। মুদি দোকান, বাজারহাট, দুধ, রুটি, মাছ, মাংস, সবজির দোকান সকাল 7টা থেকে 10টা অবধি খোলা থাকবে। তিনি বলেন, লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে ট্যাক্সি ও অটোরিকশা চলাচল। সব ধরনের জমায়েত বন্ধ থাকবে। একই সঙ্গে রাত 9টা থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিধিনিষেধ না মানলে মহামারী আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এই প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক বলেন,
হাসপাতাল এখনো সম্পূর্ণরূপে ভর্তি, কোথাও কোনো বেড খালি নেই, বেড অক্সিজেন দেওয়ার মতন ফেসিলিটি কমছে, ভেন্টিলেশনের সুযোগ কমছে, প্রস্তুতি দরকার আরো বেশি।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, পশ্চিমবঙ্গে গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল 8টা পর্যন্ত বিগত 24 ঘন্টায় 20,846টি নয়া সংক্রমণ হয়েছে। একই সময়ে 136 জন করোনা রোগের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যটিতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,993। এছাড়া 1,31,792 জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন। রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 10,94,802 জন, মোট সুস্থ হয়েছেন 9,50,017 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে গতকাল শুক্রবার সকাল 8টা থেকে আজ শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 3,26,098 জন করোনা সংক্রমিত এবং একই সময়ে 3,890 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। আমরা ইরানের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক প্রদেশগুলো সফর করছি গত কয়েক সপ্তাহ ধরে। ইতিমধ্যে আমরা বুশের প্রদেশের বুশের শহর এবং তার আশেপাশের পারস্য উপসাগরীয় নীল জলের প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়ায় দীপ্ত আরও বহু নিদর্শনের সঙ্গে পরিচিত হয়েছি। গত আসরে আমরা এখানকার ঐতিহাসিক কেল্লা আহরাম কালাত কেল্লা নিয়ে আলোচনা করেছি। কাজার শাসনামলের শেষের দিককার কেল্লা এটি।
গরম জলের কয়েকটি ঝর্ণার কথা বলেছি। আহরাম শহরের অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত এই ঝর্ণাগুলো। ইরানের বিভিন্ন প্রান্ত থেকে মোটামুটি সারা বছর জুড়েই এই আহরামে লোকজন বেড়াতে আসে এসব ঝর্ণা উপভোগ করার জন্য। 2007 খ্রিস্টাব্দে এই আহরাম ঝর্ণাকে ইরানের জল চিকিৎসা অর্থাৎ হাইড্রোথেরাপি গ্রামের মডেল হিসেবে নির্বাচন করা হয়েছে। এসব নিদর্শনের সঙ্গে পরিচিত হয়ে নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের। আজকের আসরে আমরা যাব ইরানের অপর একটি প্রদেশের দিকে। এই প্রদেশটির নাম হল ফার্স। ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর হল শিরাজ। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইরানের ঐতিহাসিক এই প্রদেশে দেখার মতো বহু নিদর্শন রয়েছে। আমরা ধীরে ধীরে এইসব নিদর্শনের সঙ্গে পরিচিত হবার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ইরানের ঐতিহাসিক এই শহরের নাম অনেকেই শুনে থাকবেন। এটি খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহরে পরিণত হয়। এই শিরাজ বেশ কয়েকটি মুসলিম রাজবংশের রাজধানী ছিল। শিরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হল এর অসাধারণ শৈল্পিক মহিমা। শৈল্পিক দিক বিচারে ইরানের একটি প্রধান কেন্দ্র হল শিরাজ। প্রাকৃতিক সুষমা আর সৌন্দর্যে অতুলনীয় এই শহর বিশ্ববিখ্যাত কবিদের স্মৃতিচিহ্ন বুকে ধারণ করে সমৃদ্ধ হয়ে আছে। এখানকার দোয়েলের গান আর বিচিত্র গোলাপের স্পর্শকাতর পাপড়ির ঘ্রাণ আপনার বিষণ্ণ মনকে নিমেষেই করে তুলবে সতেজ সপ্রাণ।
শিরাজ প্রদেশটি ইস্পাহান থেকে 500 কিলোমিটার দক্ষিণে, বুহ শহর থেকে 300 কিলোমিটার উত্তর পূর্বে, আবাদান থেকে 600 কিলোমিটার পূর্বে অবস্থিত। আর ইরানের রাজধানী শহর তেহরান থেকে এর দূরত্ব হল 935 কিলোমিটার। সিরাজের সাথে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। যে কোনো শহর থেকেই সড়ক পথ, আকাশ পথ কিংবা রেলপথ ধরে যাওয়া যায়। সিরাজ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় শহর। প্রায় 12 লক্ষ লোকের বসতি এখন এই শহরে। হাখামেনীয় রাজবংশের শাসনামলে এই শহরটি গড়ে ওঠে এবং সাসানীয় শাসনামলে সিরাজ ফার্স প্রদেশের প্রধান শহরে পরিণত হয়। তবে মোগল আক্রমণে সিরাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপরেও অতি দ্রুতই শহরটি পুনরায় গড়ে ওঠে এবং চিত্রকলা, স্থাপত্যকলা, ক্যালিগ্রাফি ও শিল্প সাহিত্যের কেন্দ্রভূমিতে পরিণত হয়। সাফাভি যুগে ইস্পাহান রাজধানী শহরে পরিণত হলে সিরাজ প্রাদেশিক রাজধানী হিসেবে থেকে যায়। তো আসরের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু বিরতি। বিরতির পরও আপনাদের উপস্থিতি যথারীতি কামনা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। ইউরোপীয় পর্যটক এবং ব্যবসায়ীরা একসময় ব্যাপকভাবে সিরাজ ভ্রমণ আসে। এই সময়কালেই ফ্রান্সের গভর্নর ইমাম কুলি খান বড় বড় বেশ কিছু প্রাসাদ এবং অলঙ্কৃত ও সুসজ্জিত কিছু ভবন তৈরি করেন। তবে সিরাজের পতন শুরু হয় 18 শতাব্দীর শুরু থেকে। আফগানদের আক্রমণ ছাড়াও এ সময় সিরাজ অঞ্চলে বেশ কয়েক দফা ভূমিকম্প দেখা দেয়, পাশাপাশি অভ্যন্তরীণ বিদ্রোহ ও দেখা দেয়। 1747 সালে যখন নাদের শাহকে হত্যা করা হয়, তখন সিরাজের অধিকাংশ ঐতিহাসিক ভবন ধ্বংস হয়ে যায়। এরপর জান্দো রাজবংশের প্রথম শাসক করিম খানের শাসনামলে সিরাজ পুনরায় গড়ে ওঠে এবং পুনরায় ইরানের রাজধানী হিসেবে নির্বাচিত হয়।
এ সময় সিরাজের অধিকাংশ সুন্দর সুন্দর ভবন নতুন করে নির্মিত হয়েছে, আবার কোনো কোনো ভবনে সংস্কার করা হয়েছে। 1789 সালে কাজার রাজবংশের প্রতিষ্ঠাতা আগা মুহাম্মদ খান ইরানের রাজধানী এই বিখ্যাত শহর থেকে স্থানান্তরিত করে তেহরানে নিয়ে আসে। দেশের রাজধানী থেকে প্রাদেশিক রাজধানীতে পরিণত হয় সিরাজের রাজনৈতিক মূল্য কিছুটা কমে গেলেও তার রাজকীয় রূপের কোনো পরিবর্তন ঘটেনি। তো যাই হোক শ্রোতাবন্ধুরা, আমরা সিরাজের রাজনৈতিক চড়াই উতরাইয়ের সংক্ষিপ্ত ইতিহাস জানলাম। এবারে দেখা যাক এই শহরে দেখার মতো কি কি নিদর্শন আছে। সবকিছুর আগে যার নাম করতে হয় তা হল ইরানের জগৎ বিখ্যাত দুই কবি হাফিজ এবং সাদির মাজার। এরপর গুরুত্বপূর্ণ কিছু স্থাপনার নাম করতে হয়। তো একটু মিউজিক বিরতির পর সেসব নিয়ে কথা বলার ইচ্ছে রইল।
গোলম বাতি বাসি রোজ গরম বহার শিরাজ খোদ হম গল এইন ওইন غروب و دل تنگ و هیچی نداره بی تو رنگ و دل قشنگ شده سنگ و مای بی تو میگیره دل خونه دلم همیشه بی تو خونه دیگه امیدی نمیمونه وای گلومی روز
انقدر دلم هوای تو کرده، انقدر خوبی که خدا خبر نگاهی تو کرده. نپرس از حالم نگو چرا خونه خرابی، خراب حال هر کی نگاهی چیشای تو کرده.
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে। দুই কবি হাফিজ এবং সাদির মাজারের পর গুরুত্বপূর্ণ কিছু স্থাপনার নাম করতেই হয়। এগুলোর মধ্যে আরগে করিম খানি বা করিম খান দুর্গ, মসজিদে ভাকিল, মসজিদে সোহাদা, মসজিদে আতিক, মসজিদে নাসিরুল মুলক, মাদ্রাসে খান, বাগে এরাম, কোরআন গেইট, খোদাখানা বা খোদার ঘর, শাহ সিরাকের সমাধিস্তম্ভ, দিলকুশা গার্ডেন, আফিফাবাদ গার্ডেন, পার্স মিউজিয়াম, শাহি চেরাগ, হাফত তানান মিউজিয়াম ইত্যাদি উল্লেখযোগ্য। সিরাজ শহরের বাইরে রয়েছে চমৎকার এবং ঐতিহাসিক কিছু নিদর্শন। এগুলোর মধ্যে পৃথিবী বিখ্যাত হল তাখতে জামশিদ বা পার্স পুলিশ, আরও রয়েছে পেসারগড়, নাকশেই রুস্তম, নাকশেই রজব ইত্যাদি।
সিরাজ কবির শহর, সিরাজ হাফিজের শহর, সেই জন্যই সিরাজ হয়ে উঠেছে শিল্প আর সংস্কৃতির শহর। মরা নদীর উত্তর তীরে এই কবি শুয়ে আছেন প্রেমের মৌচাক খুলে রেখে, আর ভক্ত মৌমাছির দল প্রতিদিন প্রেমের টানে এখানে এসে হাজির হয়। তো যাই হোক, আজ আর কথা বলার সুযোগ নেই। যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
সে আসরেও আপনাদের সঙ্গ প্রত্যাশা করছি।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 15 মে শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলা, উপর থেকে পড়ছে বোমা, চারদিক থেকে আসছে গোলা, প্রথম আলো। ফিলিস্তিনিরাও এখন তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে হামাস, যুগান্তর। করোনা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বলেন ওবায়দুল কাদের, প্রথম আলো। ঈদের পরের দিনও ফেরিতে জনস্রোত, মানব কণ্ঠ। মিতু হত্যা, বাবুল আক্তারের ভয়ে এতদিন মুখ খুলেনি মুসার স্ত্রী পান্না, কালের কণ্ঠ। দেয়া হয় হোম ডেলিভারি, অনলাইনে ছদ্ম নামে বিক্রি হচ্ছে মাদক, মানব জমিন। নাশকতার মামলায় জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী গ্রেপ্তার, সমকাল। ভারতের কয়েকটি খবরের শিরোনাম। গঙ্গার তীরে হাজার হাজার দেহ, ভিড় করছে চিল শকুনের দল, ভয়ঙ্কর ছবি উত্তরপ্রদেশ জুড়ে, আনন্দবাজার পত্রিকা। মরে গেলে মানুষকে 2 লাখ টাকা নয়, হাসপাতাল তৈরি করুন, মুখ্যমন্ত্রীকে খোঁচা শ্রীলেখার আজকাল। হিংসার আগ্নেয়গিরিতে বসে রাজ্য, নন্দীগ্রামে দাঁড়িয়ে তোপ ধনকড়ের সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, করোনা মোকাবেলায় বিধিনিষেধ বাড়ানোর চিন্তা, সিদ্ধান্তকাল, দৈনিক প্রথম আলোর শিরোনাম সম্পর্কে আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য লকডাউন চলছে, এমনকি পবিত্র ঈদের ভেতরেও লকডাউন বহাল রাখা হয়েছে। কিছুটা শিথিলতা দেখানো হয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে, তবে দূরপাল্লার পরিবহন চলেনি। সাকুল্যে বলা যায় যে লকডাউন কিছু কিছু অংশে ছিল আর কিছু কিছু অংশে ছিল না। এখন এই লকডাউন যদি আবার বাড়ানো হয় সেটি সরকারের সিদ্ধান্তের ব্যাপার, তারা বাড়াতেই পারে। কিন্তু এই লকডাউন দিয়ে বা এই বিধিনিষেধের নামে যে মানুষের জনজীবনের বহু কিছু সীমিত করে ফেলা হচ্ছে, স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে, আমার মনে হয় না যে খুব বেশি একটা লাভ হবে। কারণ করোনা ভাইরাসের এত ভ্যারিয়েন্ট এসেছে, এখন কোনটা কিভাবে মোকাবেলা করা যাবে তা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। লকডাউন যে সমস্ত দেশে দিয়েছে তারা যে খুব বেশি একটা লাভবান হয়েছে তা তো না। আমাদের দেশে যে লকডাউন দেওয়া হচ্ছে, খুব বাস্তব কথা যে লকডাউন নামে থাকছে এবং সার্টেন কিছু বিষয় একেবারে বন্ধ থাকছে, যেমন দূরপাল্লার পরিবহন চলছে না, কিন্তু অন্যান্য সমস্ত সব কাজই চলছে। তাহলে এই বিধিনিষেধ আরোপ করে লকডাউন দিয়ে লাভটা, আমার মনে হয় যে এই বিষয়গুলো সরকার ভাবতে পারে।
যে কোনো সংঘাতে ইসরায়েলের একক আধিপত্যের যুগ শেষ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের হামাস। আসলে কি তাই?
জি, ফিলিস্তিনের হামাস আন্দোলন যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সাথে আমি ব্যক্তিগতভাবে শতভাগ একমত। হামাস বলেছে যে কোনো সংঘাতে ইসরায়েলের একক আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে। কথাটি এই অর্থে সঠিক যে একটা সময় ইসরায়েল ফিলিস্তিনের জনগণের উপরে নির্মম অত্যাচার হত্যাযজ্ঞ চালাত এবং ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্রের বিপরীতে ফিলিস্তিনিরা খালি হাতে শুধু শুধু মার খেত। যদি কেউ রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে তখন তারা ইট পাথর আর গুলতি দিয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে। সেখানে স্বাধীনতাকামী আন্দোলন শুরু হয়েছে, প্রতিরোধ আন্দোলন শুরু হয়েছে, ইসলামী জিহাদ প্রতিষ্ঠিত হয়েছে, হামাস আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা এখন বহু চেষ্টা তদবির করে তাদের বন্ধু কিছু রাষ্ট্র বিশেষ করে ইরানের সহযোগিতা নিয়ে তারা এখন ক্ষেপণাস্ত্র রকেট তৈরি করছে এবং বেশ উন্নত মানের কিছু অস্ত্র তারা ব্যবহার করছে, যেগুলো ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল একেবারে যখন যা ইচ্ছা তখন তাই এখন আর করতে পারে না, অনেক কিছু ভাবতে হয়। এটি কোনো আবেগের কথা নয়। 2012 সাল 2014 সালে আমরা বেশ দীর্ঘ সময়ের একটা যুদ্ধ দেখেছি, গাজার ভিত্তিক হামাস এবং জিহাদ আন্দোলনের সাথে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ। এই যে প্রতিরোধ যুদ্ধ, এটা বিরাট একটা সফলতা। এবারের যে সংঘাত চলছে সেই সংঘাতে মাত্র 3 মিনিটে 150টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে। এটি কিন্তু বিরাট একটা ব্যাপার, ইসরায়েল নিজেও আশ্চর্য হয়ে গেছে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। করোনাকালে পেটে টান, অভাবে তাড়নায় শিশু কন্যাদের নিয়ে আত্মঘাতী দম্পতি, সংবাদ প্রতিদিনের মর্মান্তিকে খবরে লেখা হয়েছে করোনা দ্বিতীয় ধাক্কা সামলাতে কার্যত লকডাউন রাজ্যে, রোজগার সম্পূর্ণ বন্ধ, দিন কাটছে আর্থিক অনাটনে, যন্ত্রণা সহ্য করতে না পেরে স্ত্রী ও সন্তানদের গায়ে আগুন দিয়ে আত্মঘাতী বাড়ির কর্তা। উত্তর দিনাজপুরের হেমতাবাদের ভরতপুরে দগ্ধ হয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু হল, তদন্তে নেমেছে পুলিশ। শনিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাংলাদেশ সীমান্ত লাগোয়া চৌনগর পঞ্চায়েতের ভরতপুর এলাকায় মর্মান্তিক ওই ঘটনার খবর ছড়িয়ে পড়ে। ওদিন সকাল 7টা নাগাদ পরিবারের 4 জনকে উদ্ধার করে হেমতাবাদের পুলিশ। ঘটনাস্থলেই 2 শিশু সন্তান সহ বাবা মায়ের মৃত্যু হয়েছে। হিংসার আগ্নেয়গিরিতে বসে রাজ্য নন্দীগ্রামে দাঁড়িয়ে তোপ ধনকড়ের সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, তিনি বলেছেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়াতে চান। তৃণমূল বলছে তাঁর এই সফর রাজনৈতিক, দিল্লির শাহেন সাদের ইশারায় বিভিন্ন জায়গায় গিয়ে হিংসার ইন্ধন দিচ্ছেন রাজ্যপাল। উদ্দেশ্য বা কারণ যাই হোক, রাজ্যপাল জগদীপ ধনকড়ের জেলা সফর নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। মরে গেলে মানুষকে 2 লাখ টাকা নয় হাসপাতাল তৈরি করুন, মুখ্যমন্ত্রীকে খোঁচা শ্রীলেখার। দৈনিক আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে করোনা সংক্রমণের জোরে বিপর্যস্ত গোটা দেশ, বাংলাতেও চিত্রটা প্রায় এক। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে অথচ চিকিৎসা পরিষেবা সবাইকে দেয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালগুলোতে রয়েছে বেডের অভাব, অক্সিজেনের ঘাটতিও দেখা যাচ্ছে অনেক জায়গায়। এ পরিস্থিতিতে হাসপাতালে করোনা রোগীদের বেড না পাওয়া নিয়ে গর্জে উঠলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা মিত্র লেখেন, মানুষ মরে গেলে 2 লাখ টাকা করে না দিয়ে হাসপাতাল তৈরি করুন। এদিকে আনন্দবাজার পত্রিকার এক খবরে লেখা হয়েছে, গঙ্গার তীরে হাজার হাজার দেহ, ভিড় করছে চিল শকুনের দল, ভয়ঙ্কর ছবি গোটা উত্তরপ্রদেশ জুড়ে। তো শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই ঘটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ওয়ার্ল্ড ফাজ আট অভিযানের ইরাকের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের শোচনীয় পরাজয় বর্ণনা করেছি। আজকের আসরে আমরা ফাও দ্বীপে ইরাকি বাহিনীর পক্ষ থেকে ইরানি যোদ্ধাদের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানি যোদ্ধারা ফাও দ্বীপ দখল করার ফলে ইরাকের সাদ্দাম সরকার এতটা অপমানিত হয় যে এটি পুনরুদ্ধারের জন্য সব রকম উপায় অবলম্বন করে, এমনকি ইরানি যোদ্ধাদের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতেও দ্বিধা করেনি ইরাক সরকার। ইরাক ইরান আট বছরের যুদ্ধে যখনই ইরাকি সেনারা ইরানের পদাতিক বাহিনীর অগ্রাভিযান প্রতিহত করতে ব্যর্থ হয়েছে, তখনই তারা প্রতিশোধ নেওয়ার জন্য নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র প্রয়োগের কাপুরুষতা দেখিয়েছে। ইরানি যোদ্ধারা আগ্রাসী ইরাকি বাহিনীর হাত থেকে খোরাম শাহর মুক্ত করার পর থেকে প্রায় প্রতিটি অভিযানেই এই কাপুরুষোচিত কাজ করেছে বাগদাদ। ওয়াল ফজর এইট অভিযানের প্রায় 3 বছর আগে ইরাকের হাজি ইমরান সেনাঘাটিতে ইরান যখন ওয়াল ফজর টু অভিযান চালায়, তখন ইরাকি বাহিনী প্রথম রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে। অবশ্য সেটি ছিল অত্যন্ত সীমিত পর্যায়ের এবং সেখানে শুধু মাস্টার্ড গ্যাস প্রয়োগ করা হয়েছিল।
ওয়াল ফাজর চার অভিযানে ইরাকি বাহিনীর রাসায়নিক হামলার পরিধি বেড়ে যায়। খাইবার অভিযানের প্রথম কয়েক সপ্তাহে ইরানি যোদ্ধাদের উপর ব্যাপকভাবে মাস্টার্ড গ্যাস প্রয়োগ করে ইরাকিরা। তবে এসব রাসায়নিক বোমার বিস্ফোরণ ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে বেশিরভাগ বোমা বিস্ফোরিত হয়নি। কয়েক সপ্তাহ পর একই অভিযানে ইরাকি বাহিনী সীমিত আকারে নার্ভ গ্যাস প্রয়োগ করে, যার ফলে প্রায় 800 ইরানি যোদ্ধা আহত হন। তবে এর ফলে খুব বেশি যোদ্ধা মারা পড়েনি। এর কয়েক সপ্তাহ পর ইরাকি বাহিনী ইরানি যোদ্ধাদের উপর সাফোকেটিং গ্যাস প্রয়োগ করে, তবে এতে আহত যোদ্ধাদের সংখ্যা মাস্টার্ড গ্যাসে আহত যোদ্ধাদের চেয়ে কম ছিল।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, তখন পর্যন্ত ইরাকি বাহিনী ইরানি যোদ্ধাদের ওপর সব ধরনের রাসায়নিক গ্যাস একসঙ্গে প্রয়োগ করেনি। বদর অভিযানে প্রথমে তারা নার্ভ গ্যাস এবং পরে সায়ানাইড গ্যাস প্রয়োগ করে এবং শেষে এই দুই গ্যাসের বোমা দিয়ে একসঙ্গে হামলা চালায়। এবারের হামলায় ব্যাপক হারে ইরানি যোদ্ধা নিহত হন। দুই গ্যাসের সংমিশ্রণ শ্বাসনালী দিয়ে প্রবেশের কারণে অন্তত 200 ইরানি যোদ্ধা কোমায় চলে যান, যাদেরকে তড়িৎ চিকিৎসা না দিলে তাদের অধিকাংশই শহীদ হয়ে যেতেন।
কিন্তু ওয়াল ফাজড 8 অভিযানে ইরানের কাছে শোচনীয় পরাজয় বরণ করার পর সাদ্দাম বাহিনী দিকবিদিক জ্ঞানশূন্য অবস্থায় ইরানি যোদ্ধাদের উপর রাসায়নিক গ্যাস প্রয়োগ করে। এর ফলে ব্যাপক সংখ্যক ইরানি যোদ্ধা শাহাদত বরণ করেন। ইরাকি বিমানবাহিনীর 14-18 যুদ্ধ বিমান একসঙ্গে উড়ে এসে ইরানি যোদ্ধাদের উপর রাসায়নিক বোমা নিক্ষেপ করত। এর পরপরই যুদ্ধবিমানের একরকম আরও একটি স্কোয়াড্রন এসে একইভাবে হামলা চালাত। এর ফলে অল্প কিছু সময়ের মধ্যে গোটা এলাকার রাসায়নিক গ্যাসে আচ্ছন্ন হয়ে যেত। এসব যুদ্ধ বিমানের প্রত্যেকটিতে করে 250 কেজি ওজনের 6টি অথবা 500 কেজি ওজনের 4টি রাসায়নিক বোমা বহন করা হতো।
ইরানি যোদ্ধাদের উপর দুইবার রাসায়নিক হামলায় অংশগ্রহণকারী একজন ইরাকি পাইলট ইরানের হাতে বন্দী হওয়ার পর তার কাছ থেকে এ তথ্য পাওয়া যায়। ওই পাইলট জানান, ইরাকিরা রাসায়নিক ও জীবাণু অস্ত্রের বিশাল ভাণ্ডার গড়ে তুলেছে এবং এসবের প্রয়োগ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব রাসায়নিক অস্ত্রের বেশিরভাগ বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইরাকেই উৎপাদন করা হতো। ইরাকের তৎকালীন সাদ্দাম সরকার 8 বছরে চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় বিভিন্ন ধরনের রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে। তবে ওয়াল ফাজর 8 অভিযানে এসব গ্যাসের সবগুলো একসঙ্গে প্রয়োগ করা হয়।
এসবের মধ্যে মাস্টার্ড গ্যাস প্রয়োগের ফলে মানবদেহের ত্বক গভীরভাবে পুড়ে বড় বড় ফোসকা পড়ে যায়। নার্ভ গ্যাস প্রয়োগের ফলে মানুষের শ্বাসকষ্ট হয় এবং অতিরিক্ত গ্যাস শ্বাসনালীতে চলে গেলে মানুষের মৃত্যু অনিবার্য হয়ে পড়ে। সায়ানাইড গ্যাসের ক্ষতি এর চেয়েও ভয়াবহ হয়। ইরাকি বাহিনীর এর বাইরেও নাম না জানা আরও নানা ধরনের নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে। এর ফলে ইরানি যোদ্ধারা এমনভাবে আহত হন যে তাদেরকে সুস্থ করে তোলার সব প্রচেষ্টা ব্যর্থ হয়। বহু ইরানি যোদ্ধা রাসায়নিক গ্যাসে আক্রান্ত হয়ে দশকের পর দশক ধরে মৃত্যুপীড়ায় জীবনযাপন করেন। এসব যোদ্ধার শরীরের রক্তের সঙ্গে রাসায়নিক গ্যাস মিশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়।
ইরাকি সেনারা একসঙ্গে সবগুলো রাসায়নিক গ্যাস প্রয়োগ করত বলে একজন ইরানি যোদ্ধার দেহে মাস্টার্ড, নার্ভ ও সায়ানাইড এই সবগুলো গ্যাসের আঘাত প্রত্যক্ষ করা যেত। ইরাকি সেনারা যখন রাসায়নিক গ্যাস প্রয়োগ করত, তখন ফাও দ্বীপের খেজুরের বাগানসহ অন্যান্য গাছপালা পুড়ে যেত এবং এসব গাছের ধ্বংসাবশেষের মধ্যে এসব গ্যাসের বিষক্রিয়া থেকে যেত। মৃদুমন্দ বাতাসে সে বিষক্রিয়া চারদিকে ছড়িয়ে পড়ত। কিন্তু রাসায়নিক গ্যাসের বিষক্রিয়া যাতে শেষ হয়ে না যায়, সেজন্য ইরাকি বাহিনী প্রতিদিন ইরানি যোদ্ধাদের অবস্থানে রাসায়নিক বোমাবর্ষণ অব্যাহত রাখত। যুদ্ধবিমানের পাশাপাশি রাসায়নিক হামলার কাজে ইরাকিরা হেলিকপ্টারও ব্যবহার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
ইরাকি সেনারা ফাও দ্বীপ ও এর আশেপাশের গোটা এলাকায় রাসায়নিক বোমা হামলা চালালেও যেসব এলাকায় খেজুরের বাগান ছিল সেসব এলাকায় তারা এর কার্যকারিতা ও সফলতা বেশি পেয়েছে। এভাবে ইরাকি বাহিনী খুব কম সময়ের মধ্যে ইরানি যোদ্ধাদেরকে কাবু করে তাদেরকে আহত করে পিছু হটতে বাধ্য করতে পেরেছে। ফাও দ্বীপে চালানো অভিযানে স্বাভাবিক অস্ত্রের আঘাতে আহত ও রাসায়নিক অস্ত্রের প্রভাবে আহত যোদ্ধাদের সংখ্যা তুলে ধরলে এই নিষিদ্ধ অস্ত্রের কার্যকারিতার প্রমাণ পাওয়া যাবে। ওয়াল ফাজড 8 অভিযানের শুরু থেকে ফাও দ্বীপের নিয়ন্ত্রণ গ্রহণ করা পর্যন্ত 13,000 আহত ইরানি যোদ্ধাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে আনতে হয়েছে। অথচ মাত্র তিন দিনের রাসায়নিক বোমা বর্ষণের ফলে 9,000-এরও বেশি ইরানি যোদ্ধা আহত হয়েছেন।
ইরাকি বাহিনী এভাবে ফাও উপত্যকা পুনরুদ্ধারের জন্য টানা 2.5 মাস বা 75 দিন ধরে ইরানি যোদ্ধাদের উপর রাসায়নিক অস্ত্রসহ কামান ও মর্টারের গোলাবর্ষণ অব্যাহত রাখে, কিন্তু জীবন বাজি রেখে লড়াই করা ইরানি যোদ্ধারা এত কিছুর পরও তাদের অবস্থানে অটল থাকেন। ফলে এক পর্যায়ে ইরাকি সেনারা ফাও দ্বীপের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের আশা ছেড়ে দিয়ে সেখানে হামলা বন্ধ করে দেয়। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা ওয়াল ফেজড আর্ট অভিযানের আরেকটি সাফল্য নিয়ে আলোচনা করব।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি। আগামী 18 জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ এক বিবৃতিতে ইব্রাহিম রাইসি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের এক পরিবারের 8 শিশু শহীদ, আল জাজিরা টিভি কার্যালয় ধ্বংস, যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে হামাস। ফিলিস্তিন সংকট সত্ত্বেও ভিয়েনায় ইরান বিষয়ক সংলাপ চলবে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 4 দলীয় জোটের সময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী স্বজনদের দাফন করতে পারেনি, ওবায়দুল কাদেরের দাবি। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের CRPF ক্যাম্প টার্গেট করে অজ্ঞাত গেরিলাদের পেট্রোল বোমা হামলা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.